নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর স্টোরি হোলিক্সে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। গতদিন আমরা তোমাদেরকে শুনিয়েছিলাম আমাদের একটি মিনি সিরিজ ফাগুন কথা এর প্রথম পর্ব। আজ আমরা নিয়ে এসেছি সেই সিরিজেরই দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, সুজাতা দেবের কাহিনী অবলম্বনে ফাগুন কথা এর দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকো।
ওই শোন, আমার একটা কথা আছে, খুব জরুরি।
হ্যাঁ বল না।
তোর বয়ফ্রেন্ড আছে?
মানে এ আবার কি প্রশ্ন?
হ্যাঁ আছে কি না বল না।
উফ, তুই না মানে, আরে থাকলে তুই বা তোরা তো জানতে পারতিস এতদিনে।
যাক বাবা, তাহলে নিশ্চিন্ত।
কি
বলছি যে আমিও কিন্তু মাথায় ক্লিপ দিয়ে খুব সুন্দর করে ফুল লাগিয়ে দিতে পারি রে।
তো হঠাৎ এই কথা?
বলছি আমি মাথায় ক্লিপ দিয়ে ফুল লাগিয়ে দিতে পারি, তুই তো সেটা পারিস না, আর প্রত্যেকবার তোলে রেশমিকেও পাশে পাবি না, তাই নেহাত তোর ভালোর জন্যই বলছিলাম আর কি।
কি বলছিস, কিসের লাভ? আরে খুলে বল না।
না মানে তুই যদি পারমানেন্টলি একজনকে পাস যে তোর চুলে ফুল লাগিয়ে দিতে পারবে, তোর চুল আঁচড়ে দিতে পারবে, তোকে রবীন্দ্রসঙ্গীত গিটারে তুলিয়ে দিতে পারবে, তাহলে কেমন হবে বল?
তুই কি ঠিক বলছিস, মানে কি বলছিস তুই?
ধুর বাবা, এই তুই না বড্ড ছেলে মানুষ। বলছি কি, বলছি ভালোবাসি। আমি তোকে ভালোবাসি, তোকে ছেড়ে থাকাটা না খুব কঠিন জানিস, তাই তোকে অফার দিচ্ছিলাম যে এই এই সুবিধাগুলো তুই পেতে পারিস যদি আমাকে তোর লেজুর হতে দিস।
তুই কি আমাকে প্রপোজ করলি এক্ষুনি?
আগে হ্যাঁ মা।
তোর কি মনে হয় আমি এটা অ্যাকসেপ্ট করব?
এমনিতে না মানলেও ওই চুল ঠিক করার অফারটা বোধ হয় তুই আর কোথাও পাবি না, আর তাছাড়া কারণে অকারণে পিঠে তোর হাতের গুঁতো সহ্য করার লোকও পাবি না। অগত্যা এবার যা বলবি ভেবে বল। বৃতি রীতিমতো চুপ করে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। বাকিরা সবাই ততক্ষণে হাততালি দিয়ে উঠেছে। শোভন, কৌশিক, সংযুক্তা, রেশমি আমাকে আওয়াজ তো দিচ্ছেই, সাথে বৃতিকে নিয়েও পড়েছে ওরা। রেশমি বৃতিকে বলল,
কিরে আর্য যে প্রপোজ করলো তার উত্তরটা দে।
বাকিরাও তাল দিচ্ছে ওর কথায়। বেশ খানিক পরে মাথা তুলে সোজা চোখে আমার দিকে তাকালো বৃতি। আমার ততক্ষণে হার্ট বিট বাড়তে বাড়তে মনে হচ্ছে হার্টটাই ফেটে যাবে। তারপর সবার দিকে চোখ বুলিয়ে ওর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে খুব আস্তে আস্তে বলল,
কম্পারেটিভ লিটারেচারের স্টুডেন্ট হয়ে এমন আনরোম্যান্টিক্যালি ভাবে প্রপোজ করতে তোর লজ্জা হলো না? তাও আবার একটা গোটা বছরে নিলে বুঝতে যে আমাকে ভালোবাসিস, আমার কি এক্ষুনি রিপ্লাই দেওয়া উচিত?
না মানে আমি না ঠিক জানি না কিভাবে প্রপোজ করা উচিত, তাই আর কি এইভাবে মানে তুই উত্তরটা।
আরে প্রীতি, গাধাটাকে জলদি জবাবটা দিয়ে দে। আর তাছাড়া তুই তো এতদিনে বুঝেই গিয়েছিস এ হলো আমাদের গ্রুপের ক্যাবলাতম ব্যক্তি, কিন্তু সে যে এমন ক্লাইম্যাক্স ক্রিয়েট করবে, মানে এসব চুলে ফুল গুঁজে দেবো মার্কা, ডায়লগ দিয়ে কাউকে প্রপোজ করবে তাও আবার দোলের দিন, তাও নাকি আবার শান্তিনিকেতনে দাঁড়িয়ে। হজম হচ্ছে না রে ব্যাপারটা, মানে জাস্ট নিতে পারছি না, বুঝলি?
না, বৃতি সেদিন স্পষ্ট করে কিছু বলেনি, তবে ওর চুপ করে যাওয়ার মধ্যেই আমি উত্তরটা পেয়ে গিয়েছিলাম। সন্ধ্যেবেলা দোল পূর্ণিমার আলোতে যখন খোয়াই ভেসে যাচ্ছে, আমরা দাঁড়িয়েছিলাম ওখানে বহুক্ষণ। শোভন বাঁশি বাজাচ্ছিল, বৃতি চুপ করে আমার পাশে এসে দাঁড়িয়েছিল পুরো সময়টাই। খুব ইচ্ছে হচ্ছিল ওর হাতটা একবার ছুঁয়ে দেখি, ও আমার কাঁধে একবার মাথা রাখুক একটুখানি। বৃতি বোধহয় আমার ইচ্ছেগুলো বুঝতে পারছিল কোনো ম্যাজিকে, হঠাৎ আমার হাতটা ধরে বলল,
অপূর্ণ ইচ্ছেগুলো জমিয়ে রাখ, কোনো একটা দিন আমরা সবটা পূরণ করব।
এই একটা মজা আছে পাহাড়ি মানুষদের, শান্ত অথচ দৃঢ়, নিজের মনের কথা চেপে রাখা, ভালো লাগা বুঝতে না দেওয়া বা লজ্জায় গুটিয়ে যাওয়া, এসব নেই ওদের মধ্যে। ওদের জীবনযাপনের মতোই ওদের চিন্তা ভাবনা আর কাজগুলো বড় সোজা সাপটা।
শান্তিনিকেতন থেকে ফিরে আসার পরের সময়টা হু হু করে কেটে যাচ্ছিল। ছোটখাটো কিছু পরিবর্তনও হয়েছিল আমার লাইফে, যেমন বৃতি আর আমি আলাদা কলেজে পড়তাম, ওর হোস্টেল থেকে আমার বাড়িও যথেষ্ট দূরেই ছিল, ফলে আমার বাড়ি থেকে বেরোনোর সময়টা এগিয়ে গিয়েছিল আর ফেরার সময়টা পিছিয়ে গিয়েছিল। তাই নিয়ে মায়ের সাথে ঝামেলা বেড়েছিল, মোবাইলে রিচার্জের অঙ্কও বেড়েছিল, এরকম টুকটাক পরিবর্তন ছাড়া বাকিটা সব ঠিকই ছিল। কলেজে থার্ড ইয়ারে উঠেছি, রেজাল্ট খুব খারাপ হয়নি, কিন্তু একদিন রাতে বাড়ি ফেরার পর বাবার কাছে খুব ছাড় খেলাম, কারণ মা সন্দেহ করছিল আমি প্রেম করছি লুকিয়ে লুকিয়ে। যদিও বুঝেছিলাম মায়ের কান অবধি কথাটা তোলার আসল কারিগর আর কেউ না, স্বয়ং আমার মহাবিচ্ছু বন্টি। আর এমন খবর মা অবধি পৌঁছানো মানে বাবার কানে সেটা অবধারিতভাবেই যাবে। সে যাই হোক, জেনেই যখন গেছে তখন সবটা খুলে বলেই দিলাম বাবা মাকে, বাবা শুনে চুপ করে গেল। মা একটু গজগজ করতে করতে রাতের খাবার বাড়তে গেল। জানি এরপর রোজ ইনস্টলমেন্টে নানান প্রশ্ন থেকে আসবে আমার কাছে, তাই পরের দিনই বৃদ্ধিকে বললাম যে বাড়িতে সব জেনে গেছে, তোকে এই উইকেন্ডে বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যাব। বেচারি একটু ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। বাড়িতেও সেই মতো বললাম রাত্রে খাবার সময়।
মা, তোমার মনে কয়েক হাজার প্রশ্ন আছে জানি আমি, তাই সামনের রবিবার বৃদ্ধিকে আসতে বলেছি আমাদের বাড়িতে। তোমার যাবতীয় যা প্রশ্নের ঝুলি আছে সব উজাড় করে প্রাণ ভরে ওর থেকে সব কিছু জেনে নিও।
এই আবার কিরকম কথা, ওই মেয়েটাকে এসব বলেছিস তার মানে আমার নামে?
উহ মা, আমি ওকে কিচ্ছু বলিনি, শুধু আমাদের বাড়িতে হাসতে রাজি করিয়েছি, ব্যাস ওইটুকুই।
বৃতি এলো, মা বাবার সাথে কথাও বলল, মোমের সাথে তো রীতিমতো আড্ডা দিল সারা দিন ধরে। কিভাবে যেন সময়টা হু হু করে কেটে গেল। ওর যাবার সময় আমি ট্যাক্সি বুক করছিলাম, মা নিজে থেকেই এসে বলল,
ট্যাক্সি বুক করে কোনো কাজ নেই, তুই যা ওকে পৌঁছে দিয়ে আয়, আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। হ্যাঁ,
বাড়ি ফিরে মায়ের গলায় প্রশংসার সুর, বাবারও বেশ পছন্দ হয়েছে মেয়েটাকে, শুধু মোমের কেন জানি না সেদিন খুব একটা মনে ধরেনি বৃতিকে। ওর ছোট করে কাটা চুল, চ্যাপটা নাক, টানা চোখ, টম বয়দের মতো হাবভাব, এদিকে কথা বলে আস্তে আস্তে। সবটাই ওর খুব অদ্ভুত মনে হয়েছিল, আমার সাথে বেমানান লেগেছিল। কিন্তু মা সেদিন মমকে বলে,
মেয়েটা আসলে যত্ন করতে জানে রে মম, সেটা ঘরের জিনিসপত্র হোক বা সম্পর্ক, আমি ওর সাথে কথায় কথায় বুঝে নিয়েছি সেটা।
বাবাও সেদিন মার কথা সমর্থন করে মমকে বোঝালো। আমি বুঝলাম বাড়িতে বৃতি পাশ করেছে উইথ ফুল মার্কস। এই খুশি নিয়ে বেশ কটা মাস কাটল। আমার বাড়িতেও ওর নিত্য যাওয়া আসা। তখন মা প্রায়ই এটা ওটা সেটা বাঙালি রেসিপি বানিয়ে ওকে খাওয়ায়। তো কোনো কোনো দিন ওদের লোকাল কোনো পাহাড়ি রান্না করে তাক লাগিয়ে দেয়। এর মধ্যেই মার্চ মাস এসে পড়ল, আর এক সপ্তাহ পরেই আবার দোল, আবার শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান আমাদের অলরেডি রেডি। সেই মতো ঘর দরও বুকিং হয়েছে, বৃতি খুব এক্সাইটেড। আর এবছর মোম আমার সাথে যাবে বলে খুব বায়না ধরেছে, তাই ওকেও নিয়েই যাব। এসবের মধ্যে হঠাৎ একদিন সকালবেলা বৃতির ফোন।
আর্য, আমাকে একটা হেল্প করবি তুই? আসলে শিলিগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট আমার একটা চাই, যে কোনো ট্রেন, যে কোনো ক্লাসে হলেই হবে।
কেন রে, কি হয়েছে হঠাৎ করে?
মা খুব অসুস্থ, কি যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালে বাবা ফোন করেছিল, ভালো করে কিছু বলতেও পারলো না। যা বললো তাতে মনে হচ্ছে আমার হাতে বেশি সময় নেই।
সেই প্রথম বৃতির কান্না শুনেছিলাম আমি। বাবাকে ঘটনাটা বলাতে বাবার বন্ধুর মাধ্যমে জোগাড় হয়ে গেল দুপুরে ট্রেনের টিকিট। মা ফোনে কথা বলল ওর সাথে, আর আমি দৌড়ে গেলাম ওর হোস্টেলের সামনে। রেশমিকেও নিলাম সঙ্গে, আমাকে তো ঢুকতে দেবে না, ও গিয়ে যদি কোনো হেল্প করতে পারে মেয়েটাকে। ব্যাগ প্যাক করে যখন হাওড়ার ট্যাক্সি ধরলাম, দুশ্চিন্তায় ওই ছোট্ট মুখটা আরও ছোট হয়ে গেছে। আমি আর রেশমি মিলে জোর করে একটু খাবার আর জল খাওয়ালাম ওকে, বাকিটা দিয়ে দিলাম ওর হ্যান্ডব্যাগে। হাওড়ায় ট্রেনে ওঠার সময় ও হঠাৎ বলল,
আমার আমার খুব ভয় করছে আর তো জানিস।
আরে ধুর, কিসের ভয় রে পাগলি? হ্যাঁ, কাকিমা ঠিক একদম আগের মতো সুস্থ হয়ে যাবে, দেখে নিস। আর কাকু হয়তো একটু বেশি টেনশন করছেন, বুঝলি?
না রে, তুই জানিস না, ব্যাপারটা অন্য রকম।
আচ্ছা, কি রকম?
আর ফিরতে পারলে হয় কলকাতায়। যাকগে ছাড়, ও তুই বুঝবি না। কোনো একদিন সুযোগ পেলে তোকে গল্প শোনাবো, এখন কিছু জানতে চাস না প্লিজ?
আচ্ছা বেশ, আমি এখন কিচ্ছুটি জানতে চাইব না। কিন্তু তুই কবে ফিরবি রে প্রীতি?
জানি না রে, কি আছে আমার কপালে সেটাও বুঝতে পারছি না।
আচ্ছা ঠিক আছে, তুই আগে গিয়ে দেখ ওখানে কি হচ্ছে। আর আর শোন, এত ভাবিস না, আগে থেকে এত কিছু ভাবিস না তো। কিন্তু আর একটা কথা, যাই হয়ে যাক আমাকে কিন্তু অবশ্যই ইনফর্ম করতে থাকবি, যে কোনো দরকার হোক, যে কোনো হেল্প লাগুক আমাকে কিন্তু অবশ্যই জানাবি। আর
আর
এক মিনিট দাঁড়া। জানতাম বাড়ি গেলে আগামী পাঁচ দিনের মধ্যে ও আর ফিরতে পারবে না কলকাতায়। অতএব আমাদের দোল, শান্তিনিকেতন, পূর্ণিমার চাঁদের আলোয় খোয়াইয়ের ধারে বসা, সত্যি হতে চলা এই সব স্বপ্নগুলো আবার স্বপ্নই থাকবে আরও একটা বছরের জন্য, কিংবা হয়তো তার চেয়েও অনেক অনেক বেশি দিনের জন্য। তাই বাড়ি থেকে বেরোনোর সময় মায়ের পুরনো আবিরের স্টক থেকে একটুখানি নিয়ে গিয়েছিলাম পকেটে করে। ওটা বের করে ওর গালে আর কপালে ছুঁয়ে দিয়ে বলেছিলাম, হ্যাপি হোলি মাই লাভ। তাড়াতাড়ি ফিরিস, অপেক্ষা করব। আরে শোন, সাবধানে যাস, অপেক্ষা করব। ওর ছলছলে চোখের দিকে আর চোখ রাখতে পারিনি, নামিয়ে নিয়েছিলাম চোখ, ট্রেন ছেড়ে দিয়েছিল। তারপর বৃতির থেকে দুটো ফোন পেয়েছিলাম, প্রথমটা করেছিল জাস্ট বাড়ি পৌঁছেই, আর দ্বিতীয়টা এসেছিল তারপরের দিন দুপুরে। ফোনটা বেজে উঠতেই আমি ধরেছিলাম। অপ্রভ্রান্ত থেকে বৃতি খুব তাড়াতাড়ি কটা মাত্র কথা বলতে পেরেছিল।
মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি আর্য, বাবা মাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি সেটা জেনে ফেলেছি, কিন্তু যা অবস্থা মা বাঁচবে না, আর আমিও এখান থেকে ফিরে যেতে পারবো কিনা জানি না, পারলে বেঁচে যেতাম, না পারলে তুই অন্তত ভালো থাকিস আর্য, আমার জন্য অপেক্ষা করিস না।
ব্যাস এইটুকুই, আমাকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিয়েছিল বৃতি। বৃতি তামাং, খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি ওর ওরকম কথা শুনে। সঙ্গে সঙ্গে রিং ব্যাক করলাম ওর নাম্বারে, কিন্তু না, ওই নাম্বারটা ততক্ষণে সুইচড অফ হয়ে গিয়েছে। তারপর আবার আবার বারবার বহু লক্ষ হাজারবার চেষ্টা করেছি, ওই ফোনে আর কোনোদিন রিং হয়নি। ম্যাজিকের মতো আমার জীবনে আছে থেকে নেই হয়ে গেল বৃতি, বৃতি নামের একটি মানুষ।
প্রথমে টেনশন, তারপর নানা রকমের দুশ্চিন্তা, তারপর রাগ, আর সব শেষে একরাশ ঘৃণা। এই নিয়ে চলছি আমি এত বছর ধরে। সেই বছর থেকেই আমি দোল খেলি না, আর পাহাড়েও বেড়াতে যাই না। ছটা বছর এইভাবেই চলছি আমি। মা বাবা মোম আর খুব কাছের কয়েকটা বন্ধু, এরা সব জানে, সবটা জানে। এতদিনে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্স করেছি, পরীক্ষা দিয়ে প্রফেসরও হয়েছি। সেই ঝাঁকড়া চুলের রোগা চশমা পরা ক্যাবলা ছেলেটা আজ লম্বা চওড়া ফ্রেঞ্চ কাট দাড়ি সম্বলিত শহরের এক নামি কলেজের একজন নামী এবং রাগী প্রফেসর। কিন্তু সব পেরিয়ে মনের কোণের ক্ষতটা আজও দগদগে, তাই আর কোনো নারী সঙ্গ আমার করা হয়ে ওঠেনি। আজ এত বছর বাদে সেই প্রীতিতা কি অদ্ভুতভাবে এন্ট্রি নিল আমার সামনে, আমার বোনের জীবনদাত্রী হয়।
দা ভাই, এই দা ভাই, কিরে চাটা পুরো ঠান্ডা হয়ে গেল, তো কি ভাবছিস?
মোমের ডাকে জ্ঞান ফিরল, চমকে উঠে বুঝলাম অতীতে হারিয়ে গিয়েছিলাম। হাতের চাটা সত্যি ঠান্ডা হয়ে গিয়েছে একেবারে। মোমকে কিছু বলতে যেতেই মুখে আঙুল দিয়ে ইশারায় আমাকে চুপ করতে বলল মোম। তারপর বলল,
অনেকক্ষণ একভাবে বসেছিলিস তুই, এখানে একটু উঠে আসবি আমার পাশে?
আমি উঠে গিয়ে ওর কাছে বসলাম। ও আমার হাতের আঙুলগুলোকে নিয়ে খেলতে খেলতে বলল,
আমি জানি তুই খুব ভয় পেয়েছিস, তাই না? একই অজানা জায়গা, তার উপর এমন সব খবর, সব মিলিয়ে হায়দা ভাই, আসার পর থেকে একবারও আমার মাথায় হাত বুলিয়ে দিলি না তো? হ্যাঁ, আমার উপর এত রেগে আছিস তুই?
আমি ভীষণ অপ্রস্তুতে পড়লাম ওর কথায়। সত্যি তো, মেয়েটার পায়ে কোথায় লেগেছে সেটা পর্যন্ত দেখতে না চেয়ে ওকে বোকাবোকি করলাম, তারপর নিজের চিন্তায় ডুবে গেলাম। ছি 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 ছি, কেমন দাদা আমি?
কই দেখি দেখি তোর পায়ে কোথায় লেগেছে।
এই যে এই দেখ, এখনো ব্যান্ডেজ করা, চুন হলুদ দিয়ে, কিন্তু ফুলে গেছে অনেকটা।
আমি ওখানে আলতো করে আঙুল ছুঁয়ে তারপর হাত রাখলাম ওর মাথায়। মোম আমার কাছে একটু ঘেঁষে এসে আমার হাতটা জড়িয়ে ধরে মাথাটা হাতে হেলান দিয়ে বলল,
বৃতিদিকে দেখে সকালে আমিও সাংঘাতিক চমকে গেছিলাম রে দা ভাই, কি চেহারা হয়েছে মেয়েটার। তবে তুই একটা চান্স পেয়েছিস, ওর উবে যাওয়ার ঘটনাটা তুই কিন্তু আমার উদ্ঘাটন করতে পারিস। আজ রাতে তো থাকবে এখানে, দেখে বরং একবার কথা বলিস না ওর সাথে দা ভাই।
না রে মা, ছাড় না, যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে চোখের সামনে দেখতে পেলেও খুঁজে পাওয়া যায় না, ও থাকুক ওর মতো। তবে হ্যাঁ, আজ তোর জন্য ও যেটা করেছে আমি সত্যি তার জন্য ওর কাছে কৃতজ্ঞ।
একটিবার একটিবার ওর সাথে কথা বল না দা ভাই, আমি তো বলছি দরকার আছে, ও আমাকে জল থেকে তোলার সময় বলেছে।
তোমার কিচ্ছু হবে না মম, আমি আমি ঠিক উঠিয়ে নেব তোমাকে।
তারপর আমার যখন জ্ঞান ফিরলো একটু একটু করে, ও না আমার মুখের উপর ঝুঁকে পড়ে কি যেন একটা বলছিল বিড়বিড় করে।
আমার আর্যর এতটা ক্ষতি হবে না, আমি থাকতে তো নাই। তাকাও তাকাও মম, একটু তাকাও।
তারপর আমার পায়ে যখন চুন হলুদ লাগিয়ে দিচ্ছিল ওই 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 ব্যান্ডেজ করার সময়, আমি দেখেছিলাম ওর চোখ দুটো না টকটকে লাল, কখন যেন কেঁদেছে তার মধ্যেও। দা ভাই রে দা ভাই, একটা গল্প আছে সপ্তাহের মধ্যে, তুই একবার একবার জানার চেষ্টা কর, আমি আমি না হলে কিছু একটা করব।
তুই কিচ্ছু করবি না, যা জিজ্ঞাসা করার আমি করব।
দা ভাই জানিস কাকিমা যখন ওকে জিজ্ঞেস করলো না, আচ্ছা প্রীতি তুমি মৌমিশ্রীকে মোম বলে ডাকছো, তুমি কি ওকে চেনো আগে থেকে?
আচ্ছা তো কি বললো?
বললো হ্যাঁ, আমার কলেজে পড়ার সময় খুব পরিচিত একজনের বোন হয়, যদিও ওদের সাথে বহু বছর আমার কোনো যোগাযোগ নেই, তবু চিনতে অসুবিধা হয়নি। পরে আবার অন্বেষাও আমাকে এই নিয়ে জিজ্ঞেস করেছে।
আচ্ছা তো তুই কি বললি?
আমি ওই একই কথা বলেছি, ওই দিদিটা কলেজে পড়ার সময় ওকে চিনতাম, তারপর ও দেশের বাড়ি চলে গেল, আর কোনোদিন কোনো যোগাযোগ হয়নি।
ইতিমধ্যে সন্ধে নেমে গেছে, এ ঘরের জানলা দিয়ে দেখতে পাচ্ছি বাড়ির চারিদিকের আলো জ্বলে উঠেছে। পাকোড়া আর চায়ের ট্রে নিয়ে হাসি মুখে ঘরে ঢুকলো অন্বেষা, সাথে মোমের বাকি বন্ধুরা আর অন্বেষার ভাই মৃগাঙ্ক। সাক্ষ্য আমার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল,
দা ভাই মাথা ঠান্ডা হয়েছে?
তুমি কলকাতায় চলো, তারপর তোমার খবর আমি নিচ্ছি, বলে কটমট করে তাকালাম আমি ওর দিকে। আর পাজি মোমটা হি হি করে হেসে উঠে পুরো ব্যাপারটা হালকা করে দিল। ব্যাস তারপর আবার কি, আবার চলল আড্ডা গান গল্প। ডিনারের সময় কাকিমা এলেন সবাইকে ডাকতে, বললেন আমাদের সবাইকে নিচে ডাইনিং হলে যেতে, আর মোমের খাবার ঘরে দেওয়া হবে। অত বড় ডাইনিং হল আর ডাইনিং টেবিল আমি এর আগে শুধু সিনেমাতেই দেখেছি, সব মিলিয়ে 18 জন বসতে পারে ওই টেবিলে। আমাদের সঙ্গে সঙ্গে বাড়ির বাকি সবারই তাই জায়গা হয়ে গেল বসার। খেয়ে উঠতে কাকিমা বললেন কার কোথায় শোবার ব্যবস্থা হয়েছে। আমি বললাম, কাকিমা আমি বরং মোমের ঘরের ওই সোফা কাম বেডটা টেনে নিয়ে শুয়ে পড়ব। ব্যাপারটা বুঝে কেউই বড় একটা আপত্তি করল না। এই পুরো সময়ের মধ্যে ওকে আর একবারও দেখিনি, কেমন যেন অস্থির লাগছিল, কিন্তু নিজেই নিজের মনকে শাসন করলাম। কি দরকার অকারণ কৌতূহলের। সিঁড়ি দিয়ে উঠে মোমের ঘরে গেলাম। মোমের খাওয়া হয়ে গিয়েছে, আইসক্রিম খাচ্ছে তখন ছেটে ছেটে পাগলিটা। আমি যেতেই আমাকে বলল,
দা ভাই দরজাটা চট করে বন্ধ করে দে, একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে।
আমি দরজা ভেজিয়ে দিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালাম।
বৃতি দি এসেছিল ডিনার করাতে। আমি ওকে বলেছি যে রাত্রে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লে ও যেন আমাকে ওষুধটা খাওয়াতে আসে, আর ও কিন্তু তাতে রাজি হয়েছে।
কথাটা শোনার পর থেকে আমার কেমন যেন হাঁচান হাঁচান করছে ভেতরটা। ওই সময় বৃতিকে আসতে বলা মানে মোম অবধারিতভাবে কথা তুলবে ওর কাছে। আমি কি বলবো তখন কিছু, নাকি চুপ থাকবো? ও যদি এমন কিছু বলে যেটা আমি জানি না, বিশ্বাস করব আগের মতোই, নাকি মানতে পারবো না ওর মুখের কথা? আচ্ছা, সামান্য কিছু টান কি আমার এখনো বেঁচে আছে ওর জন্য? ধর না না, এটা টান নয়। এত বছর ধরে যাকে ঘেন্না করে আসছি তার জন্য আবার টান কিসের? এটা জাস্ট ওই 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 একটুখানি।
দা ভাই, আরে এই দা ভাই, আচ্ছা তুই ক্ষণে ক্ষণে এত অন্য মনুষ্য হচ্ছিস কেন বলতো? আজ
তোর কোথায় অন্য মনুষ্য আমি?
আই, তুই রাতে কি খেয়েছিস রে? চিকেন ছিল নাকি মাটন?
মাটন বোধ হয়, নাকি ওই চিকেনই হবে অত।
আর মিষ্টি সেটা তো কি খেলি, সন্দেশ নাকি রসগোল্লা?
সন্দেশ।
তুই কার পাশে খেতে বসেছিলিস রে?
মনে নেই রে। এই তুই আমাকে এসব প্রশ্ন কেন করছিস রে?
বললাম না তুই ভীষণ অন্য মনুষ্য হয়ে আছিস আজ। আরে বাবা, এটা হওয়াটাই তো স্বাভাবিক, তুই নিজের ভাবনাগুলোকে অ্যাকসেপ্ট করে নে।
বড্ড বাচা রয়েছিস তুই। আরে শোন, তোর এই বেকার প্রশ্নগুলোর সাথে আমার অন্য মানুষের কি সম্পর্ক রে?
আছে ব্রাদার, আছে। তুমি চিকেন বা মাটন কোনোটাই খাওনি, খেয়েছো বড়লি মাছ আর চিংড়ি মালাইকারি, আর রসগোল্লা সন্দেশ সেগুলো তো ছিলই না, ছিল তো রাবড়ি, যেটা তুমি ভালো পরিমাণে সাটিয়েছো, কিন্তু সব অন্য মনস্ক হয়ে।
এক চড় মারব, আমি কি খেয়েছি সেটা আমি বুঝলাম না, আর তুই ঘরে বসে বুঝে গেলি সত্তর সব।
হ্যাঁ বুঝে গেলাম তো, আরে খবর তো হাওয়ায় ওড়ে, তার আবার ঘর বার কি? হ্যাঁ,
মোমের সাথে কথা বলতে বলতেই কথার মাঝে ফোনটা বেজে উঠল। দেখলাম বাবা ফোন করেছে। বাড়িতে গিয়ে না একদম হাতে গরমে পড়বে তোর উপর, বেশি পাকামি তোর বের করছি, দাঁড়া না। বলে ফোনটা ধরলাম। মা বাবা দুজনেই একটু করে কথা বললো আমাদের সাথে। সকাল থেকে এসবের মধ্যে দোলের প্রণাম জানাতেই ভুলে গিয়েছিলাম আমরা, সেটাও সেরে নিলাম। মা ভিডিও কল করতে চাইছিল, মম ঘুম পেয়েছে বলে কাটালো সেটা। তারপর অন্বেষা সাক্ষ্য একে একে সবাই এলো গুড নাইট বলতে। সাক্ষ্য বলল,
দা ভাই আমি থাকছি মমের কাছে, তুমি শুয়ে পড়ো না ওই রুমে গিয়ে।
হ্যাঁ সেই ওটাই বাকি আছে আমার, চটপট শুতে যাও। বললাম না তখন কলকাতায় ফেরো, তারপর তোমাদের আমি দেখছি।
উফ সাক্ষ্য, তুই ফাউল করিস তো একদম বড় বড় ফাউল করিস, ছোটখাটো কিছু করতে পারিস না? চল তো আমাদের সাথে। দা ভাই তোমরা শুয়ে পড়ো তো, মোমেরও আজ বেশি ঘুম দরকার।
এই দাঁড়ো দাঁড়ো সবাই, দা ভাই হ্যাপি হলি, দেখি একটু আবির দেব। যা হলো সকাল থেকে, আর যে অবস্থায় তোমাকে আমাদের বাড়ি আসতে হলো তাতে এটা ভুলেই গেছিলাম, কই দেখি
আমিও একটু আবির ছোঁয়ালাম ওর গালে, তারপর বললাম,
বলছি কাকু কাকিমার ঘরে একটু নিয়ে যাবে আমাকে? ওনাদেরও তো আবির দেওয়া হয়নি।
অনেশার সাথে ওই রাতেই গেলাম কাকু কাকিমার কাছে। আবির দেওয়া দেবী চলল, কাকুর সাথে সেই প্রথম আলাপ হলো। বেশ মাইডিয়ার মার্কা মানুষ, অনেকটা বেশ আমার বাবার মতোই। আমার বাড়ির খবর নিলেন উনি, আমি কি করি না করি জানলেন। তারপর ওদের সবাইকে গুড নাইট করে দিয়ে আমি ফিরে চললাম মোমের ঘরের দিকে।
কি হলো এরপর সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে স্টোরি হোলিক্সের। স্টোরি হোলিক্সে এতক্ষণ তোমরা শুনছিলে সুজাতা দেবের কাহিনী অবলম্বনে ফাগুন কথা এর দ্বিতীয় পর্ব। আজকের গল্পের গল্পকথক আর্যর চরিত্রে কৌস্তব ওরফে শানু, বৃতির চরিত্রে শ্রুতর্ষি, মোমের চরিত্রে প্রজ্ঞা, সাক্কর চরিত্রে কৌস্তব, রেশমির চরিত্রে রূপাঞ্জনা, সংযুক্তার চরিত্রে শুভ স্বপ্না, আর্যর মায়ের চরিত্রে নবনীতা, তিথির চরিত্রে পূজা এবং অন্বেষার চরিত্রে সৌরেশা। গল্পটির প্রচ্ছদে শুভায়ন, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি আমি সৌরভ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনা সাহেব। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প, কিংবা আমাদের এই ছোট্ট সিরিজটা তোমাদের কেমন লাগছে? ভবিষ্যতে এরকমই কোনো সিরিজ তোমরা শুনতে চাও কি না সেটা অবশ্যই আমাদেরকে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও আমাদের, এবং শেয়ার করো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে। আর আমাদের গলা যদি তুমি নতুন শুনে থাকো তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্টোরি হোলিক্সকে, এবং পাশের বেল আইকনটা অন করে রাখো যাতে তুমি ভবিষ্যতে আরও নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পেতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই, ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সুস্থ থাকো আর শুনতে থাকো স্টোরি হোলিক্স। শুভরাত্রি।